9/11 প্রধান কুশীলব ওসামা বিন লাদেনের সলিল সমাধির পর অনেকেই মনে করেন যে এর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদও সমাধিস্থ হয়েছে। তবে একথাও বলা হচ্ছে যে 9/11 পরে প্রযুক্তির যে বিস্তার ঘটেছে তাতে নতুন ধরনের সন্ত্রাসবাদ যে মাথা চাড়া দিয়ে উঠছে না সেটাও বলা যাবে না। তো সন্ত্রাসবাদী বলুন বা উগ্রবাদী বলুন, অধ্যাপক আলী রিয়াজ, গত 11 বছরে এর বিবর্তনকে আপনি ঠিক কিভাবে দেখছেন?
নতুন প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে নতুন যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা যদি আপনি বলেন, তবে বিভিন্ন ধরনের সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠন, উগ্রবাদী সংগঠন এবং বিভিন্ন রকম ছোট ছোট গোষ্ঠী সেটা ব্যবহার করছে, অনেকদিন ধরে করছিল এবং 11 সেপ্টেম্বরের ঘটনার পর সেটার বৃদ্ধি পেয়েছে। কেননা অনেক ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ফিজিক্যালি কোনো একটা জায়গায় থেকে লড়াই করাটা যেহেতু সম্ভব নয়, তার ফলে তাদের যোগাযোগের উপায় হিসেবে সেটা ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রযুক্তির ব্যবহার কেবল একদিকেই তো হয় না, প্রযুক্তির আরো অন্যান্য দিক আছে। সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও কিন্তু একটা বড় রকমের পরিবর্তন ঘটেছে গত 1 দশকে, যার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে ড্রোনের ব্যবহার। এই যে ড্রোন ব্যবহার করা হচ্ছে, যেটা যুক্তরাষ্ট্র এখন সবচেয়ে বেশি ব্যবহার করছে তাদের এই সন্ত্রাসবাদ বিরোধী যেই লড়াই, সেই লড়াইয়ে এবং বিশেষ করে দেশের থেকে অনেক অনেক দূরে, সেটা ইয়েমেন হোক, আফগানিস্তান হোক, এমনকি পাকিস্তানের ভেতরেও সেটা ব্যবহার করা হচ্ছে। ফলে প্রযুক্তির ব্যবহার একদিকে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে যোগাযোগ সৃষ্টি করার সহযোগিতা করেছে এবং তাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে, তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেমন সাহায্য করেছে, প্রযুক্তির আরেকটা দিক আসলে যেটা সাহায্য করেছে সেটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে অভিযান। আর এখন লড়াইটা কেবল মাত্র তথ্যের নয়, এখন সাইবার সিকিউরিটি, বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম প্রতিষ্ঠানের সিকিউরিটি ব্যবস্থা, তাদের যেই তথ্য প্রযুক্তি সেগুলির উপর আক্রমণ হচ্ছে এবং সেদিকটাও আসলে বৃদ্ধি পেয়েছে গত 1 দশকে।
আল কায়দার যে পুরনো কাঠামো ছিল প্রধানত আফগানিস্তান ও পাকিস্তানকে কেন্দ্র করে, তার পরিবর্তে এখন মনে করা হচ্ছে যে এই কথিত ইসলামপন্থী উগ্রবাদী সংস্থাগুলো ছোট ছোট আকারে নানান নামে আত্মপ্রকাশ করছে। আফ্রিকায় আমরা এটা লক্ষ্য করেছি। তো আঞ্চলিক আঙ্গিনায় এই ধরনের সংগঠনের অবস্থান কতখানি বিপজ্জনক?
বিপজ্জনক, কিন্তু মনে রাখা দরকার যে একটা বড় রকমের পরিবর্তন ঘটে গেছে, সেটা যেটা আপনি উল্লেখ করেছেন যে একটি সংগঠিত একক সংগঠন হিসেবে আল কায়দার উপস্থিতি এখন প্রায় নেই বললেই চলে। গত 1 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন রকম অভিযানের মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় কাঠামো সেটা ভেঙে পড়েছে। এখন আল কায়দা আসলে আর সংগঠন নয়, একটা আদর্শে পরিণত হয়েছে এবং সেদিক থেকে বিভিন্ন জায়গায় আমরা সেটা দেখতে পাচ্ছি, সেটা আফ্রিকাতে আমরা দেখতে পাচ্ছি, এমনকি ফিলিপিন্স পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আর আফগানিস্তানে তো খানিকটা আছেই, পাকিস্তানে রয়েছে এবং অন্যান্য জায়গায়। এগুলি বিপজ্জনক হলেও কেন্দ্রীয়ভাবে যেহেতু এদের কোনো একটা কমান্ড স্ট্রাকচার নেই, সেহেতু তাদের আবেদন এক অর্থে খুব সীমিত এবং ওই অঞ্চলের মানুষের বাইরে বেশি আবেদন তৈরি করতে পারে না। কিন্তু আদর্শিক দিক থেকে যে সমস্ত কারণে আল কায়দার মতো কিংবা ধরুন এ ধরনের সন্ত্রাসী সংগঠন তৈরি হয়, জঙ্গি সংগঠন তৈরি হয়, সেগুলোকে সামগ্রিকভাবে মোকাবেলা করতে না পারলে কেবলমাত্র সামরিক অভিযানের মধ্য দিয়ে এই ধরনের সন্ত্রাসী তৎপরতা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে মোকাবেলা করা যাবে না।
আরব বসন্তের বিজয়ের ফল আদর্শিক কিংবা প্রায়োগিকভাবে ভোগ করবে উগ্রবাদী দলগুলো, এই আশঙ্কা ছিল অনেকেরই মনে। এখনও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দাবি করছেন যে তাঁর বিরোধীরা মূলত পক্ষে এই সন্ত্রাসী। এইরকম আশঙ্কাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
এ ধরনের আশঙ্কার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আরব বসন্তের যে কারণ এবং কৌশল এবং তার ফলাফল, তার সঙ্গে আসলে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী বলেন, জঙ্গি সংগঠন বলেন, স্থানীয় জঙ্গি সংগঠন, সেগুলো খুব বেশি সুবিধা করতে পারেনি। সেটা আপনি ভালো করে লক্ষ্য করলে তিউনিশিয়া কিংবা ধরুন অবশ্যই মিশর এবং আপনি লিবিয়াতেও দেখতে পাবেন। সিরিয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদে যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে অর্থাৎ যে সন্ত্রাসী পরিস্থিতি চলছে, রাষ্ট্রের পক্ষ থেকে সন্ত্রাস এবং তার প্রতিরোধ, তার মধ্য থেকে এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের সুযোগ তৈরি হয় যেখানে আন্তর্জাতিক সন্ত্রাসীরা যুক্ত হয়ে উঠতে পারে। যদি রাজনৈতিক সমাধান করা না যায়, তাহলে তারা যেই সশস্ত্র যুদ্ধ তৈরি করেন, যে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হন, সেই সশস্ত্র যুদ্ধে বিভিন্ন রকম শক্তির সমাবেশ ঘটে, তার মধ্যে সন্ত্রাসীরাও থাকতে পারে। তবে সাধারণ লোকজনের মধ্যে এদের আবেদন কম এবং এদের যে সমস্ত আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, তার সঙ্গে কিন্তু লিবিয়া বলুন, সিরিয়া বলুন, কোনো জায়গাতেই, এমনকি ইয়েমেনেও সাধারণ লোকজনের যে ক্ষোভ বিক্ষোভ আছে, সেগুলো আসলে এদের আদর্শের সাথে একেবারেই মেলে না, ফলে এরা খুব বেশি চূড়ান্ত বিচারে লাভবান হবে এরকম মনে করার কোনো কারণ নেই।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর আপনি কি মনে করেন যে তালিবানরা যদি দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে তাহলে আল কায়দার আদর্শই পরিচালিত হবে আফগানিস্তান?
এই সপ্তাহেই রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা রিপোর্ট প্রকাশ করার কথা, যেখানে বলা হচ্ছে তালিবানের মধ্যেই একাংশ চেষ্টা করছে যে আল কায়দার সাথে তাদের সম্পর্ক ছেদ করতে এবং বিভিন্ন বিষয়ে সমঝোতার মধ্য দিয়ে আসলে আফগানিস্তানে এক ধরনের স্থিতিশীল রাজনীতির সূচনা করতে। অবশ্যই ইতিমধ্যে আফগান তালিবানের পক্ষ থেকে এই ধরনের একটা রিপোর্টের আসলে বিরোধিতা করা হয়েছে যে না, তারা আসলে কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন হতে চান না। কিন্তু সব মিলে আমার যা ধারণা সেটা হচ্ছে যে 2014 সালের আগেই আসলে এই প্রক্রিয়াগুলো আরো বেশি সুস্পষ্ট হবে, এবং আমি খুব অবাক হব না এবং আমি খানিকটা আশাবাদী বলতে পারেন, গত কয়েক মাসে যে সমস্ত গোয়েন্দা তথ্য এবং অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে তাতে আমি আশাবাদী যে শেষ পর্যন্ত তালিবানের একটা অংশের সঙ্গে, যেটা তুলনামূলকভাবে মডারেট একটা অংশের সঙ্গে সমঝোতা হয়তো সম্ভব হবে, এবং সেই ক্ষেত্রে ভবিষ্যতে আফগানিস্তান আল কায়দার ঘাঁটি হিসেবে বিবেচিত হবে বা ব্যবহৃত হবে যেমনটি 2001 সালের আগে হচ্ছিল আমি তেমনটা মনে করি না। এ পর্যন্ত লক্ষণগুলো ইতিবাচক বলেই আমি মনে করি।
অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আনিস আপনাকেও।